অবৈধ পথে এবং সমুদ্র পথে তাদের যাত্রা, যেটা সারা বিশ্বের নজর কেড়েছে, এই ট্রেন্ডটা এখানে এখন কেমন এবং এরকম ট্রেন্ড কেন গড়ে উঠেছে?
এই ট্রেন্ডটা আসলে অনেকদিন ধরেই ছিল, তবে এই বছরে বিশেষ করে থাইল্যান্ড এবং আরো কিছু জায়গায় কিছু গণকবর আবিষ্কার হওয়াতে তখন এটা সবার নজরে পড়ে বেশি, এবং তারপর আস্তে আস্তে দেখা যায় যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে, আবার বাংলাদেশ থেকেও বাংলাদেশি এবং মায়ানমারের যারা বাংলাদেশে থাকেন শরণার্থীরা, তাদের একটা দেখা গেল যে তারা যান সেভাবে। তো সেইটার ট্রেন্ডটা গত কয়েক বছর ধরে চলছিল এবং পাচারকারীরা এটা মোটামুটি সংঘবদ্ধ ভাবে কাজ করছিল, তবে এখন এটা নজরে পড়াতে বিশেষ করে বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে এবং কক্সবাজারে বিশেষ করে সেখানকার পুলিশ প্রশাসন এবং লোকাল কর্তৃপক্ষ মোটামুটি কিছুটা হলেও এটাকে আয়ত্তে আনার চেষ্টা করেছেন। তবে এটাও ঠিক যে পাচারকারীদের যে চক্র রয়েছে এবং সারা দেশে রয়েছে, মানে পার্শ্ববর্তী দেশগুলোতেও রয়েছে, এটা নিশ্চয়ই গা ডাকা দিয়ে আছে, সবাইকে যে এখন পাওয়া যাবে মতো না, কাজেই এই তাদেরকে ধরার বিষয়টি বা আইনি প্রক্রিয়ার মধ্যে আসার বিষয়টি এটা চলমান থাকতে হবে। আর একটা হচ্ছে যে আমরা যেটা মনে হয়েছে এটা সবসময়ই যে মানুষের সচেতনতার একটা ব্যাপার, এখন মানুষ বিদেশে যেতে চায় কাজ করতে আর একটু উন্নত জীবনের জন্য, এটা তো স্বাভাবিক, সে যেতেই যাবে এবং যাওয়ার অবশ্যই তার অধিকার রয়েছে, কিন্তু সে বৈধভাবে যে যেতে পারে এবং বৈধভাবে না গেলে যে তার জীবনের ঝুঁকিও হতে পারে, এইটা কিন্তু অনেক মানুষই জানেন না এখনো, বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই সুযোগগুলো নিয়ে থাকেন আসলে ওই লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কিছু দালাল কাজ করেন তারা।
আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধরেন আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পেয়েছি, যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাগরিক যারা অবৈধভাবে গিয়ে আটকা পড়েছেন বা যাদের গণকবর পাওয়া গেছে, যারা আটকে পড়েছেন তাদের সবাইকে কি ফেরত আনা সম্ভব হচ্ছে? না আনা থাকলে সমস্যা কি কোথায়?
যারা আটকা পড়েছেন, দেখুন সেটা ব্যাপারটি হচ্ছে যে যেই দেশে তিনি আটকা পড়েছেন তার মানে ওই দেশের আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন, ওখানে ডিটেনশন সেন্টার হোক অথবা সেখানকার কারাগারে হোক, অর্থাৎ ওই দেশে যখন উনি ঢুকেছেন ওই দেশের আইন ভঙ্গ করে ঢুকেছেন, সেই ক্ষেত্রে প্রথম দায়িত্ব হচ্ছে সরকারের, বাংলাদেশ সরকারের, ওইখানে যে দূতাবাস রয়েছে সরকারি কর্মকর্তারা থাকেন তাদের, তো অনেক ক্ষেত্রে IOM এর কাছেও অনেকে যোগাযোগ করেন, সেক্ষেত্রে মূল এখতিয়ার কিন্তু সরকারের, এবং সরকারের যেটা তখন দায়িত্ব থাকে এবং অনেক ক্ষেত্রে সেটা করেন না তারা, যে যাচাই বাছাইটা করেন যে যেই ব্যক্তি আছেন জেলে সে কি আসলে বাংলাদেশের নাগরিক কিনা, যদি সে বাংলাদেশের নাগরিক হয় এবং সে যদি বলে যে হ্যাঁ আমি আমার নিজের দেশে ফেরত যেতে চাই, তখন সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উদ্যোগ গ্রহণ করার প্রক্রিয়া থাকে। এটাও এখন অনেক মানুষ কিন্তু জানেন না, আমরা এখন অনেক সময় দেখতে পাই যে অনেক নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের লোকজনরা যোগাযোগ করছেন বা বলছেন যে আমার ভাই বা আমার ছেলে কারাগারে আছে, এটার ব্যাপারে কি করা যেতে পারে, এটা সব প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে।
আপনারা এ ধরনের আবেদন কি পাচ্ছেন সারা বছর ধরে, কি রকম পাচ্ছেন?
আমরা বিশেষ করে এই বছরের মে মাসের পর থেকে সমুদ্রে উদ্ধার হওয়া যেসব ব্যক্তি তাদেরকে নিয়ে আসার ব্যাপারে যে সহায়তা করছিলাম এটা সরকারের সাথে যৌথভাবেই হচ্ছিল, সেইটা প্রক্রিয়ার কারণে এবং প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার কারণে এই জুন জুলাই অগস্ট মাসে বেশ কিছু পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা তাদেরকে বলেছি যে আপনারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আবার আমরা এটাও শুনেছি যেমন বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশের সাথে যে সীমান্ত রয়েছে সেখানে বিজিবি কিছুটা হলেও সহায়তা করতে পারে, অর্থাৎ মায়ানমারে যদি জেলে আটকা থাকে অথবা ভারতের জেলে যদি বাংলাদেশি আটকা থাকে তাহলে সে ব্যাপারে বিজিবি একে কাছে গেলে বিজিবি সেক্ষেত্রে কিছুটা উদ্যোগ গ্রহণ করতে পারে ওই সাইডে তাদের যে কাউন্টারপার্ট আছে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে, কাজে কিছু কিছু প্রক্রিয়া রয়েছে কিন্তু এগুলো এখনো মানুষজন জানে না, অবশ্যই তারা মরিয়া হয়ে যোগাযোগ করেন, আর এখনো কিন্তু অনেক মানুষ সরকারি প্রক্রিয়ার পর আস্থা রাখতে পারেন না অনেক সময়, কিন্তু আমাদের মনে হচ্ছে যে সরকার আস্থা রাখা যায়, অনেকে জানেন না বলেই হয়তো আস্থাটা রাখতে পারছেন না।
একটি বিষয়ে জানতে চাচ্ছি যে এ ধরনের কোনো স্পেসিফিক বা কাছাকাছি কোনো তথ্য আছে কিনা যে গড়ে বছরে বাংলাদেশ থেকে অবৈধভাবে কত যান বা যাওয়ার চেষ্টা করেন?
না, এটা দেওয়া সম্ভব নেই, কারণে যে যারা বৈধভাবে যান না অবৈধভাবে যান এটা তো কেউ তালিকা করে রাখেন না, মানে কোনো দালালের কাছেও ওইভাবে খুঁজলে তালিকা পাওয়া যাবে না, সরকারের কর্তৃপক্ষের কাছেও নেই, NGO-দের কাছেও নেই, মানুষ বিপদে পড়ছে বিদেশে গিয়ে তখন সেটির একটি সংখ্যা মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু সেটাও খুব বিচ্ছিন্ন ভাবে থাকে, কারণ এটা কিন্তু সরকার সবসময় বলছে, আমরাও অনেক সময় বলি যে মানুষ বৈধভাবে গেলে তার একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটার একটা নাম তালিকা সহ একটা কিছু তার থাকে, যে তার হদিসগুলো খুঁজে পাওয়া যায়। কিন্তু যারা বেআইনি পদগুলোতে যান ওখানে কিন্তু কোন রকম ডকুমেন্টেশন থাকে না, তো সেই কারণে ওই সংখ্যাগুলো পাওয়াটা খুবই মুশকিল।
আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের কি এমন সামাজিক উপাদান রয়েছে যে কারণে মানুষ বাইরে যেতে চায় বা অবৈধ হয়ে বাইরে যেতে চায়, কি কারণগুলো কাজ করে, অর্থনৈতিক বা সামাজিক বা অন্য কোনো কারণ?
অর্থনীতি কিছুটা থাকে, যে বিশেষ করে আমরা দেখি যে দরিদ্র অঞ্চলগুলো থেকেই অনেক সময় যায়, যারা বিশেষ করে অল্প শিক্ষিত তারা, আবার আমরা শিক্ষিত যারা বা উচ্চ শিক্ষিত হচ্ছেন তারাও বিদেশে যাওয়ার চেষ্টা করেন, তারা হয়তো উন্নত দেশগুলোতে যান। তো এইটা তো বহু বছরের একটা প্রবণতা রয়েছে এবং এটা অনেক যুগ যুগ ধরে এবং সারা বিশ্বেই, যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, অন্য নতুন দেশে গিয়ে স্থায়ী আবাস গড়া, তো সেটা বিশ্বের ইতিহাসের একটি অংশ। তো বাংলাদেশের ক্ষেত্রেও যেটি, যে একটা থাকে যে ওরকম ধারণা করা যে যদি আমি অন্যখানে যাই হয়তো আমি আগে কিছুটা ভালো থাকবো, অথবা আমি এমন অর্থ প্রেরণ করতে পারবো যাতে করে আমার পরিবার আগের চেয়ে আরো সচ্ছল হবে। এখানে কিছুটা আছে যে ওই জানার একটা ব্যাপারও আছে, যে একটা হিসেব করার ব্যাপার আছে, যে আমি যদি দেশে যা আয় করব আমি বিদেশে কোন যোগ্যতা নিয়ে গেলে সেখানে কি ধরনের আয় করব। অনেক সময় কিন্তু বাইরে গেলে আশাভঙ্গ হয়, যারা বৈধভাবেও যান বা অবৈধভাবে যান, গিয়ে হয়তো দেখে যে তারা যা আয় করার কথা ছিল খুব একটা তেমন আয় করছেন না, অথবা যতটা দেনা করে গেছেন দেশে সেই দেনা পরিশোধ করতেও তারা ঠিক মতো পারছেন না, হিমশিম খেয়ে যাচ্ছেন যা আয় করছেন বিদেশে গিয়ে। এই হিসেবগুলো কিন্তু আগে থেকে ওনারা খুব একটা করে উঠতে পারেন না।